বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ
بسم الله الرحمن الرحيم তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে, এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো, এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ রোববার 6 ডিসেম্বর, 21 অগ্রহায়ণ এবং ফার্সি 16 অজর। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়াও আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনে অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পারেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। সৌদি আরব ফের ইরান বিরোধী বক্তব্য দিয়েছে, চেষ্টা করছে এ অঞ্চলে নিজের অপকর্মকে ঢাকতে। এ সম্পর্কে একটি সংবাদ ভাষ্য শুনতে পাবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে বাংলাদেশের সমাজ উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সাহায্য সংস্থা বা এনজিও সমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো শুনুন সর্বশেষ বিশ্ব সংবাদ। অধিবেশন শেষ করার আগে বিশ্বের গুরুত্বপূর্ণ খবরগুলো সংক্ষেপে আরও একবার জানিয়ে দেওয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
এখনই শুরু হচ্ছে রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। প্রথমেই প্রধান কয়েকটি সংবাদ শিরোনাম। ইরানের প্রেসিডেন্ট বলেছেন ইরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনার বিষয়ে ট্রাম্পের ইচ্ছা পূরণ হয়নি, এই ইচ্ছা অপূর্ণ রেখেই তাকে ক্ষমতা ছাড়তে হচ্ছে। ইরানের বিরুদ্ধে লেগেই আছে রিয়াদ। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ওপর নিষেধাজ্ঞা দিতে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের আহ্বান। বাংলাদেশের কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত 4 জনকে আটকের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এবং ভারতে বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকী পালন এবং কৃষি সংক্রান্ত নতুন আইন বাতিলের দাবিতে ভারত বন্ধের ডাক। আসসালামু আলাইকুম। এতক্ষণ বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছে আমি মোহাম্মদ আমির হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনার ইচ্ছা কখনোই পূরণ হয়নি এবং তাকে এই ইচ্ছা ও আকাঙ্ক্ষা সঙ্গে করে নিয়ে যেতে হবে। তিনি আজ সরকারের অর্থনীতি বিষয়ক সমন্বয় টাস্ক ফোর্সের বৈঠকে কথা বলেছেন। রুহানি আরও বলেছেন তেল রপ্তানি স্বাভাবিক মাত্রায় পৌঁছানোর জন্য প্রস্তুত থাকতে হবে। দ্রুততম সময়ের মধ্যে তেল রপ্তানির মাত্রা বাড়ানোর সক্ষমতা ইরানের রয়েছে বলেও তিনি জানান। রুহানি বলেন 2015 সালের আগে আরোপিত নিষেধাজ্ঞার কারণে তেল উৎপাদন ও বিক্রি ক্ষেত্রে সমস্যা সৃষ্টির পর যখন পরমাণু সমঝোতা বাস্তবায়িত হচ্ছিল তখন স্বল্প সময়ের মধ্যে তেল বিক্রি বেড়ে 20 লাখ ব্যারেল ছাড়িয়েছিল। তেল মন্ত্রণালয় আগামী 3 মাসের মধ্যে তেল উৎপাদন ও বিক্রি বাড়ানোর জন্য প্রস্তুতি সম্পন্ন করবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA-এর ইরান সংক্রান্ত গোপন প্রতিবেদন প্রকাশ হয়ে যাওয়ার ব্যাপারে কঠোর আইনি পদক্ষেপ নেবে তেহরান। IAEA-তে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গারিবাবাদি তথ্য জানিয়েছেন। তিনি IRIB-কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন ইরানের পরমাণু কর্মসূচির পাশাপাশি IAEA-এর সঙ্গে তেহরানের চিঠি আদান প্রদানের সব তথ্য গোপন দলিল হিসেবে পরিগণিত, কাজে এই গোপন দলিল ফাঁস হয়ে যাওয়ার বিষয়টিকে সহজে ছেড়ে দেবে না ইরান। পশ্চিমা কিছু গণমাধ্যম শুক্রবার খবর দেয় IAEA তার সদস্য দেশগুলোর কাছে তথ্য প্রকাশ করেছে যে ইরান তার নাতানজ পরমাণু স্থাপনায় অত্যাধুনিক IR-2M সেন্ট্রিফিউজের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গারিবাবাদী বলেন, IAEA-র গোপন প্রতিবেদন পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার ঘটনা এর আগেও একাধিকবার ঘটেছে, কিন্তু এবার তেহরান আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে দৃঢ় সংকল্প। ইরান যাতে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে না পারে সেজন্য স্থায়ী নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ দাবি করেছেন, ইরানের পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসার বিরোধী নয় তার দেশ, তবে রিয়াদ চায় তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের উপরে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হোক। গতকাল ইতালির লা রিপাবলিকা পত্রিকাকে দিয়ে এক সাক্ষাৎকারে সৌদি পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইসরায়েলি নাগরিকদের উপস্থিতির খবরের কোনো ভিত্তি নেই বলে ঘোষণা করেছে ওই অঞ্চলের স্থানীয় সরকারি মুখপাত্র জোতিয়ার আদেল। তিনি বলেছেন, এই অঞ্চলে ইসরায়েলের কোনো স্বার্থ নেই এবং ইসরায়েলের কোনো নাগরিকও এখানে নেই। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রীর মুখপাত্র আফির জেন্ডেলম্যান দাবি করেছেন, কুর্দিস্তান অঞ্চলে ইসরায়েলিরা রয়েছেন। তিনি এক টুইটার বার্তায় দাবি করেন, পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যার প্রতিশোধ হিসেবে জর্জিয়া, আজারবাইজান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইসরায়েলি নাগরিকদের উপর হামলা চালাতে পারে ইরান। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
কুষ্টিয়া জেলা শহরে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনায় চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ অপরাহ্নে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেছেন, সিসিটিভির ফুটেজ দেখে প্রথমে দুজনকে শনাক্ত করা হয় এবং পরে তাদের স্বীকারোক্তিতে আরও দুজনকে আটক করা হয়। আটককৃত এ চারজন সবাই কুষ্টিয়ার স্থানীয় ইবনে মাসুদ মাদ্রাসার ছাত্র। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, ভাস্কর্য ভাঙ্গার উস্কানির পেছনে একজনকে চিহ্নিত করা হয়েছে, তদন্তের পর তার নাম প্রকাশ করা হবে। উল্লেখ্য, কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাত, পুরো মুখ ও বাম হাতের অংশবিশেষ শুক্রবার রাতের কোনো এক সময় ভেঙে ফেলা হয়। ঘটনাস্থলের পাশের একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত দুটার পর দুই ব্যক্তি পিঠে ব্যাগ নিয়ে এসে মই দিয়ে ওপরে ওঠে। এরপর তারা ব্যাগ থেকে হাতুড়ি বের করে ভাস্কর্য ভেঙে নিরাপদে চলে যায়। এদিকে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা নিয়ে দেশব্যাপী উত্তেজনার মধ্যেই শনিবার রাত 7:30 দিকে নম্বর প্লেটবিহীন একটি নোহা গাড়ি বঙ্গবন্ধুর ভাস্কর্যটির কাছে লোকজনের ভিড়ের মাঝে ফাঁকা গুলি ছুড়ে দ্রুত চলে যায়। ঘটনার পরপরই ব্যস্ততম ওই এলাকায় লোকজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে বঙ্গবন্ধু সহ দেশের সব ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন একজন আইনজীবী। রিটে স্বরাষ্ট্র সচিব সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসছে বিশ্ব সংবাদে। ভারতে কৃষি সংক্রান্ত তিনটি নয়া আইন প্রত্যাহারের দাবিতে আগামী 8 ডিসেম্বর কৃষক সংগঠনের পক্ষ থেকে ভারত বন্ধের যে ডাক দেওয়া হয়েছে তাকে বিভিন্ন রাজনৈতিক দল সমর্থন জানিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতে কৃষি সংক্রান্ত তিনটি নয়া আইন প্রত্যাহারের দাবিতে আগামী 8 ডিসেম্বর কৃষক সংগঠনের পক্ষ থেকে যে ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে তাকে বিভিন্ন রাজনৈতিক দল সমর্থন জানিয়েছে। অল ইন্ডিয়া কিষাণ সংঘর্ষ কোয়ার্ডিনেশন কমিটির ব্যানারে ডাকা ভারত বন্ধের আহ্বানে সারা দেশে 400+ কৃষক সংগঠন সামিল হয়েছে। কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে কৃষকরা এবার দেশব্যাপী আন্দোলন করার জন্য প্রস্তুতি নিয়েছেন। অনেক রাজনৈতিক দলও প্রস্তাবিত এই বন্ধকে সমর্থন করেছে। প্রধান বিরোধী দল কংগ্রেস ও বন্ধকে সমর্থন জানিয়েছে। আজ রোববার কংগ্রেসের মুখপাত্র পবন খেরা বলেন,
কংগ্রেস পার্টি নে 8 দিসম্বর কো হোনে ওয়ালে ভারত বন্ধ কা জো কিসানো কে সমর্থন মে ভারত বন্ধ কা আহ্বান হুয়া হ্যায় উসকা পুরে তোর পে সমর্থন কংগ্রেস পার্টি কা হ্যায়। 8 দিসম্বর কো হামারে জেলা মুখ্যালয়ো পর, প্রদেশ কংগ্রেস কমিটি কে কার্যালয়ো পর তমাম জগে প্রদর্শন কিয়ে জায়েঙ্গে।
পবন খেরা বলেন, কংগ্রেস 8 ডিসেম্বরের ভারত বন্ধকে সম্পূর্ণ সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা আমাদের দলীয় কার্যালয়েও বিক্ষোভ করব। এটা কৃষকদের প্রতি রাহুল গান্ধীর সমর্থন জোরদার করার পদক্ষেপ হবে। আমরা নিশ্চিত করব যে বিক্ষোভ সফল হয়েছে। কৃষকদের প্রস্তাবিত বন্ধকে কংগ্রেস ছাড়াও তৃণমূল কংগ্রেস, জাতীয় লোকদল RJD, রাষ্ট্রীয় লোক সমতা পার্টি এবং সমাজবাদী পার্টি ভারত বন্ধকে সমর্থন করেছে। বাম দলের মধ্যে CPI, CPIM, CPIML, RSP এবং অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকও ওই বন্ধকে সমর্থন জানিয়েছে।
বলছিলেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি। এদিকে ভারতে আজ পালন করা হয়েছে বাবরি মসজিদ ধ্বংসের 28তম বার্ষিকী। পশ্চিমবঙ্গের কলকাতায় সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের ডাকে বিক্ষোভ করেছে বহু মানুষ। ভারতের মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন YCMP বলেছেন, আগামী প্রজন্মকে স্মরণ করে দিন এবং তাদের শেখান যে 400 বছর ধরে অযোধ্যায় বাবরি মসজিদ দাঁড়িয়েছিল। আজ 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ওই মন্তব্য করেন। 1992 সালের 6 ডিসেম্বর প্রকাশ্য দিবালকে ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় 100 বছরের পুরানো বাবরি মসজিদ ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল কর সেবক নামধারী উগ্র হিন্দুত্ববাদী জনতা। YC বলেন, আমাদের পূর্বপুরুষরা আজ মসজিদের হলে নামাজ পড়তেন এবং এর প্রাঙ্গণে রোজা ভাঙতেন। যখন তারা মারা যেতেন তাদেরকে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হতো। ইহুদিবাদী ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে কয়েকটি আরব রাষ্ট্র পাকিস্তানের উপর ব্যাপক চাপ সৃষ্টির কারণে ইসলামাবাদ সরকার ভিন্ন পথে হাঁটতে পারে। ইসলামাবাদ থেকে প্রেস টিভির রিপোর্টার জাভেদ রানা জানিয়েছেন এখবর। তিনি এক রিপোর্টে বলেছেন, বিশেষ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে পাকিস্তানের উপর এই চাপ সৃষ্টি করা হয়েছে। চাপ সৃষ্টির অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানের নাগরিকদের শ্রম ও ভ্রমণ ভিসা ইস্যু করার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সরকার ইসরায়েল এবং ভারত ঘেঁষা নীতি গ্রহণ করে ইসলামাবাদকে ভিন্ন বার্তা দিতে চাইছে। অথচ আরব আমিরাত ও সৌদি আরবে পাকিস্তানের 50 লাখেরও বেশি শ্রমিক কাজ করে। আরব রাষ্ট্রগুলো হচ্ছে পাকিস্তানের বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় উৎস। এই অবস্থায় ইমরান খান সরকারের সামনে দুটি পথ রয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন, ইহুদিবাদী ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া অথবা আরব রাষ্ট্রগুলোর শাস্তির মুখে পড়া। তবে পরিস্থিতি বিবেচনায় মনে হচ্ছে ইরান, তুরস্ক, কাতার ও চীনের সমন্বয়ে যে জোট গড়ে উঠতে যাচ্ছে তাতে যুক্ত হবে পাকিস্তান। এর বিপরীতে থাকবে আমেরিকা, ইসরায়েল, ভারত ও কয়েকটি আরব রাষ্ট্রের জোট। এদিকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে আপোষ আলোচনায় ফিরে যাওয়ার অর্থ হবে ফিলিস্তিনের জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দেয়া। হামাসের মুখপাত্র বলেছেন, কুচ দখলদার শক্তির সঙ্গে আলোচনায় বসলে ফিলিস্তিনের এতদিনের সংগ্রাম ও প্রতিরোধ আন্দোলন ব্যর্থ হয়ে যাবে। আর এর সঙ্গে শেষ করছি আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে, শর্টওয়েভ 6150 কিলোহার্টজে। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। এ সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক নির্বাচনে পরাজিত হওয়ায় পশ্চিম এশিয়ায় এর প্রভাব ও রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতির ব্যাপারে সৌদি কর্মকর্তারা বিচলিত হয়ে পড়েছেন। সৌদি কর্মকর্তারা বিপুল অর্থ ব্যয় করে এবং উগ্র গোষ্ঠীগুলোকে লেলিয়ে দিয়ে পশ্চিম এশিয়ায় অস্থিতিশীলতা সৃষ্টির যে চেষ্টা করে আসছিল, এখন নানা ফন্দি ফিকিরের মাধ্যমে নিজেদেরকে নির্দোষ প্রমাণের চেষ্টা করছেন। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান ফ্রান্স প্রেসকে দেওয়া সাক্ষাৎ থেকে পশ্চিম এশিয়ার পরিবর্তিত পরিস্থিতির ব্যাপারে তাদের অস্থিরতা ও উদ্বেগের বিষয়টি ফুটে উঠেছে। ওই সাক্ষাৎকারে তিনি ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি ইরানের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আরব দেশগুলোর সঙ্গে পরামর্শ করার উপর গুরুত্ব আরোপ করেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী তেহরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করে ইরানকে মোকাবেলায় পরমাণু অস্ত্র বিস্তার ও ক্ষেপণাস্ত্র তৈরিতে এ অঞ্চলের দেশগুলোর সঙ্গে আলোচনা করতে রিয়াদের প্রস্তুতির কথা জানান। পর্যবেক্ষকরা বলছেন, সৌদি পররাষ্ট্রমন্ত্রীর এ ধরনের বক্তব্য থেকে বোঝা যায় তিনি চরম উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন এবং অভ্যন্তরীণ নানা সংকট থেকে বেরিয়ে আসার পাশাপাশি এ অঞ্চলে ইরান ভীতি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। বাস্তবতা হচ্ছে, এ অঞ্চলের দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে সৌদি আরবের অযাচিত হস্তক্ষেপ এবং উগ্র আইএস সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়ে তারা পশ্চিম এশিয়ার শান্তি ও নিরাপত্তাকে মারাত্মক হুমকির মুখে ঠেলে দিয়েছে। নিজেদের এসব অপকর্ম ঢাকতে নানা ছল চাতুরির মাধ্যমে সৌদি কর্মকর্তারা উঠে পড়ে লেগেছেন, কিন্তু তারা যত চেষ্টাই করুন না কেন, ইয়েমেনের বিরুদ্ধে অপরাধযোগ্য পশ্চিম এশিয়া জুড়ে সন্ত্রাসীদের প্রতি সমর্থন দেয়া, দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা এবং ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতার দায় কিছুতেই এড়াতে পারবে না। ইরানের বিরুদ্ধে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক অভিযোগকে দুটি দিক থেকে মূল্যায়ন করা যায়। প্রথমত, এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টে সৌদি ভূমিকাকে আড়াল করা, আর দ্বিতীয়ত, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনে নিজেদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়া। যাই হোক, অতীত অভিজ্ঞতায় দেখা গেছে ইরানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সৌদি আরব এ অঞ্চলে তাদের শান্তি বিনষ্টকারী ভূমিকাকে আড়াল করতে পারবে না।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপথে, এবারে দৃষ্টি দেবো বাংলাদেশের দিকে। বাংলাদেশের সমাজ উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সাহায্য সংস্থা বা এনজিওগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
বাংলাদেশের সমাজ উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সাহায্য সংস্থা বা এনজিও সমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে আত্মকর্মসংস্থানের জন্য ঋণ সহায়তা, স্বাস্থ্যসেবা, কৃষি উন্নয়ন, শিক্ষা কার্যক্রম এবং সামাজিক সচেতনতা সৃষ্টিতে এ সকল বেসরকারি সংস্থা ব্যাপক অবদান রেখে চলছে। সাম্প্রতিক করোনা অতিমারির কারণে বিশ্বব্যাপী নানামুখী প্রতিকূল প্রতিক্রিয়ার মধ্যে বাংলাদেশের এনজিওদেরকেও বিভিন্ন প্রতিবন্ধকতার মোকাবেলা করতে হচ্ছে। দারুণভাবে ব্যাহত হয়েছে তাদের ক্ষুদ্র ঋণ কর্মসূচি, সরকারি নির্দেশে বন্ধ রাখতে হয়েছে শিক্ষা কার্যক্রম, নানা প্রকল্পের কার্যক্রমকেও হয় গুটিয়ে ফেলতে হয়েছে না হয় পরিধি সীমিত করে আনতে হয়েছে। এ প্রসঙ্গে সোসাইটি ফর সোশ্যাল ডেভেলপমেন্ট SSS এর প্রকল্প পরিচালক জনাব আব্দুল লতিফ মিয়া রেডিও তেহরানকে জানান,
করোনাকালে আমাদের মাইক্রোক্রেডিট প্রোগ্রাম মোটামুটি 3 মাসের মতো বন্ধ ছিল এবং স্টাফদের সাথে আমরা সবসময় টেলিফোনে যোগাযোগ রাখতাম। পরবর্তী সময় আস্তে আস্তে আমরা অগ্রসর হচ্ছি এবং এখন মোটামুটি পূর্ণোদ্যমে কাজ চলছে।
এ প্রসঙ্গে সংস্থাটির নির্বাহী পরিচালক জনাব আব্দুল হামিদ ভুইয়া রেডিও তেহরানকে জানান,
আমরা 30 বছর শেষে এখন গত 18 সাল থেকে শুরু করে নিয়ে আমাদের কোনো দাতার কোনো সাহায্য নেই আমাদের কাছে থেকে। এই করোনার এটা একটা হুসুট খাওয়াইছে আমাদের, এটা দীর্ঘস্থায়ী এরকম একটা পরিস্থিতি দাঁড়াবে মানসিকভাবেও বা এই আর্থিকভাবে কোনোভাবে প্রস্তুত আমাদের আমরা প্রস্তুতি ছিলাম না এর থেকে।
তবে আব্দুল হামিদ ভুইয়া আশার বাণী শুনিয়ে বলেন,
আমাদের এখন টোটাল যে ইনভেস্টমেন্ট আছে এই সেক্টরের থেকে অর্গানাইজেশনের তার এখন হলো 80% হলো আমাদের এই সদস্যদের সঞ্চয়ের টাকা। ওদের আমরা ব্যাংকের যে রেট আছে ওই রেটে ইন্টারেস্ট দিই ওদের থেকে, ওই টাকাটা আমরা ফ্রি ব্যবহার করি ইন্টারেস্ট দিই, কিন্তু ওদের টাকা।
বর্তমানে বাংলাদেশের 64টি জেলার মধ্যে 32টি জেলায় সংস্থাটির কার্যক্রম বিস্তৃত রয়েছে। মাঠ পর্যায়ে 2,200 কোটি টাকা ব্যবহার করছে সংস্থার ঋণ গ্রহীতাগণ। SSS পরিবারের সদস্য সংখ্যা বর্তমানে 7.5 লক্ষেরও অধিক।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। ইরানের প্রেসিডেন্ট বলেছেন তার দেশের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনার বিষয়ে ট্রাম্পের ইচ্ছা পূরণ হয়নি, এই ইচ্ছা অপূর্ণ রেখেই তাকে ক্ষমতা ছাড়তে হচ্ছে। ইরানের বিরুদ্ধে লেগেই আছে রিয়াদ। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ওপর নিষেধাজ্ঞা দিতে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের আহ্বান। বাংলাদেশের কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত 4 জনকে আটকের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এবং ভারতে বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকী পালন এবং কৃষি সংক্রান্ত নতুন আইন বাতিলের দাবিতে ভারত বন্ধের ডাক। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা: বাংলা প্রোগ্রাম, রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান, 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম, রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আর আমাদের ফ্যাক্স নাম্বার হচ্ছে 0098212205373। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আমি আবারও বলছি, আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন। খোদা হাফেজ। Thank you.